জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র অগটার ধার বুঝবো এই মোদের সুযোগ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সপ্তাহ ঘুরে আরও একবার আপনাদের মাঝে অনুষ্ঠান নিয়ে এসেছি প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ শরীয়তের বিধিবিধান শিখার আমাদের সৌভাগ্য অর্জন হচ্ছে। আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি। যদি সম্ভব হয় কলম ডায়েরি নিয়ে বসে যান, শরীয়তের বিধান লিপিবদ্ধ করার চেষ্টা করুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরুদ শরীফ পাঠ করে সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতের ওই স্থান যা আল্লাহ তাআলা দান করবেন দেখে নিবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরাম প্রদান করে থাকেন। আজকেও পূর্বের ন্যায় দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামত বরকাতুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন। মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন, তাই আসুন আমরা দেরি না করে আপনাদের প্রশ্নের দিকে যাব। দেখি কোন জেলা থেকে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিষয় জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান জীবন আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে, নামাজের জামাতের কিছু রাকা ছুটে গেলে করণীয় কি, জানিয়ে দিলে অনেক মেহরবানি হতো।
জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? কে অনেকের রাকাত ছুটে যায়, মাসবুক যারা রয়েছে, তো এদের নামাজ যা রাকাত ছুটে গিয়েছে কিভাবে আদায় করবে একটু বিস্তারিত বলুন।
নামাজ সহকারে যখন নামাজ আদায় করেন, যে রাকাতগুলো ছুটে যায় সেগুলো সেইভাবেই আদায় করতে হয়। যেমন প্রথম দুই রাকাত ছুটে গেছে, তো এই যে দুই রাকাত প্রথমে ইমাম সাহেব পড়েছেন, যদি চার রাকাত বিশিষ্ট কিংবা তিন রাকাত বিশিষ্ট নামাজ হয়, তো ইমাম সাহেব তার মধ্যে সুরা ফাতিহা কিংবা অন্য কোনো সুরা তিলাওয়াত করেছেন। এখন ওনার এগুলো থেকে গেছে, তো এই বিবেচনায় তিনি নিজের সেই দুই রাকাত যখন আদায় করবেন, তো তাতে ফাতিহাও পড়বেন আর তিলাওয়াতে কোরআনে পাক অর্থাৎ কোনো সুরা তিনি পড়বেন। আর যদি এক রাকাত থেকে যায় তাহলে সেই বিবেচনায়, এখন যদি তিন রাকাত যদি কারো থেকে যায় অর্থাৎ চার রাকাত বিশিষ্ট নামাজে তিন রাকাত ওনার ছুটে গেছে, এই ব্যক্তি যখন দাঁড়াবেন ছুটে যাওয়া সেই রাকাতগুলো আদায় করার জন্য, তো ওনার যে প্রথম রাকাত ছুটে গেছে এখন তিনি সেটাই আদায় করবেন, অর্থাৎ সুরায়ে ফাতিহাও আর অন্য সুরাও মিলিত করবেন। অতঃপর তারপরে রুকু করতে হবে, সিজদা করবেন, আত্তাহিয়াতের মধ্যে বসবেন, তো প্রথম রাকাত আদায়ের পরে তিনি আত্তাহিয়াতের মধ্যে বসে যাবেন, কেননা এই বিবেচনায় ওনার দুই রাকাত হয়ে গেছে। এটা দেখা হবে না যে এর আগের রাকাতে তিনি ইমামের সাথে বসেছিলেন, না, বরং এই বৈঠকে তিনি বসবেন। তো এই দুই রাকাত ওনার হয়েছে, এখন তিনি আত্তাহিয়াত তাশাহুদ পড়ার পরে দাঁড়াবেন, সে সময় ওনার যে তৃতীয় রাকাত রয়েছে অর্থাৎ ওনার যে তৃতীয় রাকাত থেকে গেছে, কিন্তু সেই বিবেচনায় যদি দেখেন যে উনি ইমামের পেছনে পড়েছিলেন, তো এটা দ্বিতীয় রাকাত, তো এই ক্ষেত্রেও সেভাবে পড়বেন, অর্থাৎ সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিত করবেন আর এইভাবে পরবর্তী চতুর্থ রাকাত আদায় করবেন। তাতে শুধুমাত্র ফাতিহা পাঠ করবেন, যে সুরা ফাতিহা পড়বেন কিংবা তিনবার সুবহানাল্লাহর সমপরিমাণ তিনি দাঁড়িয়ে থাকবেন, কিন্তু উত্তম হচ্ছে যে সুরা ফাতিহা পড়বেন, এটাই যথার্থ পদ্ধতি। তো যেই রাখাত যেভাবে ছুটে গেছে তাকে সেই ধারাবাহিকতা অনুযায়ী তাকে আদায় করতে হবে। ইমামের সাথে এক রাকাত পেয়েছিলেন, আর তিন রাকাত না পেলে সেটাও বলেছি, দুই রাকাত না পেলে সেটাও বলেছি, এক রাকাত হলে তো সেটাও আগের ছুটেছে। তো ফাতেহা এবং সুরা মিলিত করবে, অর্থাৎ যখন তিনি নিজের নামাজ পড়া শুরু করবেন ইমামের সালাম ফেরানোর পরে। তো ইমামের যে তরতিব ছিল, ওনার যে ছুটে যাওয়া রাকাত ছিল, সেই ধারাবাহিকতা অনুযায়ী তিনি ওনার এই রাকাতসমূহ আদায় করবেন।
মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম আব্দুল সাত্তার। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, স্বামী চাইলে কি স্ত্রী ভ্রু ফ্লাগ করা জায়েজ হবে কি, জানিয়ে দিলে খুশি হব।
জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
আইভ্রু তৈরি করা তো যে পদ্ধতিতে মহিলাদের মধ্যে যেভাবে প্রচলিত রয়েছে, যে তারা একেবারে চিকন করে আইভ্রু সেটিং করে রাখে, কিংবা সাধারণ পুরুষরা যেভাবে এটার খত তৈরি করে, গোপ ঠিক করে, তো তারা মনে করে সম্ভবত আইভ্রুর হুকুম এটাই। তো আইভ্রুর হুকুম এটা নয়, এটা জায়েজ নেই যে এটা বানানো, এটা সেটিং করা, এটা চিকন করা, এটা জায়েজ নেই। যদি স্বামীও বলেন তখনও জায়েজ নেই, স্বামীরও কথা শোনা হবে না, কেননা স্বামীর অনুসরণ সে কাজগুলোর মধ্যে হয় যার মধ্যে আল্লাহর নাফরমানি থাকবে না, কিংবা আল্লাহর রাসূলের নাফরমানিমূলক কাজ হলে সেখানে স্বামীর কথা শোনা হবে না। সেখানে আন্তরিকতার সাথে বুঝিয়ে দিন যেটা শরীয় হুকুম আমাকে মানতে হবে। যাই হোক, যদি কোনো মহিলার আইভ্রু অনেকটা বেশি অসুন্দর লাগছে, এত বড় হয়ে গেছে যে চেহারা ভয়ানক এবং অসুন্দর মনে হচ্ছে, তো তিনি ওনার এই ভয়ানকতা এটা দূর করার জন্য কিছুটা ছেঁটে নেওয়া এটা জায়েজ রয়েছে। কিন্তু এটাও সাধারণভাবে মহিলাদের সাথে এমনটা কখনো হয় না, কেননা শুরু থেকেই তারা কাটসাট করে থাকে, এখন কিছুটা বেড়ে গেলে তার এটা আশ্চর্য মনে হয়, কিন্তু শরীয়তে এটার অনুমতি নেই। চেহারার মধ্যে যে এই বার্ধক্যের অনুভূতি, এটা তখনই হবে যখন অনেক বেশি বেড়ে যাবে এবং চোখের মধ্যে সেগুলো আসবে, কিন্তু নর্মাল এমনটা হয় না। তো এই জন্য পুরুষের জন্য অনুমতি নেই, নারীদের জন্য অনুমতি নেই যে তারা তাদের আইভ্রু এভাবে সেটিং করবে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিস্তারিত উত্তর প্রদান করেছেন। আশা রাখি আমার ভাই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। যারা ইসলামী বোন রয়েছে, মহিলারা রয়েছে, মুফতি সাহেবের যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটার উপর আমল করলে ইনশাআল্লাহুল করিম গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি মোহাম্মদ জুবাইর বলতেছি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, দত্তক বা পালক সন্তানের সামনে পর্দা করার বিধান কি, জানিয়ে দিলে অনেক উপকৃত হব।
জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন।
পালক যে সন্তান নেওয়া হয়ে থাকে, দেখুন এই ক্ষেত্রে পর্দা তো এইভাবে রহিত হয়ে যাবে না। বাচ্চা যদি না মুহরিম হয় তো তিনি সেই যিনি পালক নিয়েছেন সে মহিলার জন্য বাচ্চাটি না মুহরিমই থাকবে। অনুরূপভাবে মেয়ে সন্তান পালক নিয়েছেন তো স্বামী তার জন্য না মুহরিম থাকবে, যতক্ষণ না তাদের মধ্যে কোনো মুহরিমের সম্পর্ক অর্থাৎ দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে না। দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত হলে তখন পর্দার হুকুম থাকবে না, কিন্তু যদি দুধের সম্পর্ক বাস্তবায়িত না হয় তো এখনও তো পর্দা নেই, যেহেতু এটা বাচ্চা, এক বছরের, দুই বছরের কিংবা তিন বছরের, কিন্তু যখনই সে সেই বয়স উপনীত হবে তখন এই উভয়ের মাঝে পর্দা আবশ্যিক হয়ে যাবে। আর প্রায় আমাদের সমাজের মধ্যে এই ভুল করা হয়ে থাকে, তারা বলে আমরা তো তাকে সন্তান বানিয়েছি, আমরা তাকে কন্যা বানিয়েছি, তো আপনার কন্যা বা সন্তান বলে দেওয়াতে তারা প্রকৃতপক্ষে তো আপনাদের সন্তান হয়ে যাবে না, পর্দার হুকুম তো থাকবে। অতঃপর মানুষের অনেক পেরেশানি হয় যে অনেক সময় কোনো মহিলার কাছ থেকে সে পালিত সন্তানকে যখন দূরে নেওয়া হয়, বলা হয় যে এটা আপনার জন্য না মুহরিম হয়ে গেছে, তো তিনি বললেন যে আমি তো বাচ্চার মতো তাকে পালন করেছি, আমি তাকে এখন জোদা করে দিব। তো শুরু থেকে আপনি ভুল করেছেন, কারণ শরীয়তের হুকুম স্পষ্ট। তো যেই পুরুষের সাথে যেই নারীর বিবাহ হওয়াটা জায়েজ সে তার জন্য না মুহরিম। তো এখন পালন করার কারণে এই পার্থক্য তো হবে না যে আমি পালন করেছি তাই তার সাথে আমার এই সম্পর্ক তৈরি হয়েছে, এমনটা নয়। তো এই জন্য এই হাকামগুলো, এই মাসালাগুলো অবশ্যই জানা উচিত। আমাদের পরামর্শ এটা হয়ে থাকে এবং শরীয়তের হুকুম হচ্ছে এটা যে যদি আপনি এমন পালক সন্তান নিয়েছেন, প্রথম চেষ্টা এটা থাকবে যে এমন বাচ্চা পালক নিয়েছেন যে মুহরিম হবে, অর্থাৎ যদি মেয়ে নেন তো স্বামীর দিকে দেখবেন যে স্বামীর সাথে তার কি সম্পর্ক রয়েছে। এখন ভাগ্নে ভাগ্নি ভাতিজা হলে মশালা ঠিক আছে, অনুরূপভাবে ছেলে নিলে তো মহিলার জন্য ভাতিজা ভাগ্নি তখনও তার মশালা সহজ, অর্থাৎ তার জন্য খালা কিংবা ফুফি। কিন্তু যদি কখনো বাহিরে কারো থেকে অপরিচিত কারো থেকে সন্তান নিয়েছেন তো সেই বাচ্চার সাথে এখন দুধের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। এখন এই দুধ তাকে দুই বছরের ভিতরে পান করাতে হবে। যাই হোক, যদি কেউ আড়াই বছরের মধ্যে পান করিয়ে দেয় তো সম্পর্ক তো দুধের সম্পর্ক তো তৈরি হয়ে যাবে, কিন্তু দুই বছর পরে দুধ পান করানো জায়েজ নেই। আর আড়াই বছর পরে পান করালে সেই সম্পর্কও তৈরি হবে না। তো যখনই আপনি পালক নিলেন, দুই মাস আড়াই মাস বয়সে যখনই আপনি পালক নিয়ে নিলেন, তো এখন আপনি এই বাচ্চাকে দুধ পান করিয়ে দিন। যখন এই বাচ্চাকে দুধ পান করিয়ে দিবেন তখন আপনার সাথে এই দুধের সম্পর্ক, পালক পুত্রের সম্পর্ক তৈরি হয়ে যাবে। আর এই দুধের সম্পর্কের কারণে অতঃপর সেই পর্দা আর থাকবে না। আর এতে এমনটা হয় যে যেমন স্ত্রী দুধ পান করিয়ে দিয়েছেন, কিংবা অনেক সময় এমনও হয় যে সেখানে দুধের কোনো ব্যবস্থাই নেই, তখন যেন এমন করা হয় এমন মহিলা থেকে দুধ পান করানো যে যার কারণে পর্দার বিধান রহিত হয়ে যায়। অর্থাৎ ছেলে হলে মহিলা তার বোনের দুধ পান করিয়ে দিয়েছেন, এখন এই দুধের কারণে সেই সম্পর্ক ভাগ্নের সম্পর্কতে পরিণত হবে। মেয়ে হলে তো যে স্বামী রয়েছে তিনি নিজের বোনের কিংবা এমন কারো দুধ পান করালেন যার সাথে তার মুহরিম হওয়ার সম্পর্ক যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। তো এইভাবে এই মশালার সমাধান হতে পারে। কিন্তু সর্বোপরি যদি এমনটা না হয় আর বাচ্চার সাথে কোনো মুহরিমের সম্পর্ক না হয়, দুধের সম্পর্কও প্রতিষ্ঠিত হয়নি, তখন তার উপর পর্দার আহকাম আবশ্যিক হয়ে যায়। আর পরবর্তীতে সে নিজেই পেরেশানির মধ্যে পড়ে যাবে। তো শুরু থেকে এই মশালা সমাধান করে নিন।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে। অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব, সামিল করব। কয়েকটি প্রশ্ন রয়েছে, আবারও আপনাদের প্রশ্নের দিকে যাব। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ নীরব হোসেন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, দত্তক নেওয়া সন্তানের নাম কি নিষ্পৃত্বিত্বের সাথে নিবন্ধন করা যাবে নাকি যাবে না, জানিয়ে দিলে অনেক খুশি হব।
জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
যেভাবে আপনি আহকাম শুনেছেন যে পালক নেওয়ার কারণে সে বাচ্চা না তার প্রকৃত বাচ্চা হয়ে যায়, না প্রকৃত পক্ষে তার সন্তান মেয়ে ইত্যাদি হয়, আর পবিত্র শরীয়ত এই আহকাম বর্ণনা করেছেন যে যে কাউকে পিতা নয় এমন কারো সাথে পিতার সম্পর্ক যুক্ত করা এটা হারাম, এটা জায়েজ নেই। অর্থাৎ পুত্র হোক কিংবা কন্যা, ছেলে কিংবা মেয়ে, তাকে তার পিতা ছাড়া অন্য কারো সাথে সম্পর্কিত করা, অর্থাৎ পিতা হিসেবে সাব্যস্ত করা যে এই ব্যক্তি তার পিতা, এটা জায়েজ নয়, এটা হারাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে রেওয়ায়েত রয়েছে আর বিশেষ নিষেধ করা হয়েছে এই বিষয়ে। আর এখন এখানে তো পিতা হিসেবে সাব্যস্ত করা বৈধ নয়, আর এটা শরীয়তের হুকুম, এর উপর আমল করতে হবে। যাই হোক, অভিভাবকের কলামে অভিভাবক লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি অভিভাবক হিসেবে লিখতে পারবেন। নাম অবশ্যই লিখুন অভিভাবক হিসেবে, আপনি আপনার নাম লিখে দিন। এই পদ্ধতিতে আপনি বাকি বাচ্চাকে নিজের সন্তান বলা কিংবা এই বাচ্চাকে এই মুখে বলা, বাবাকে বাবা বলা, বাবা বলা, সন্তান বলা, পিতা বলা, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা কথা বলছি প্রকৃতপক্ষে যেখানে পিতার নাম লেখা হবে সেক্ষেত্রে কি করবেন। তো সেই সময় একজন পিতা হিসেবে নিজে নিজেকে শো করা কিংবা যে কোনো ডকুমেন্টসের মধ্যে লেখা যে পিতা উনি, সন্তানিনী পিতা উনি। তো পিতা যদি সত্যিকার অর্থে পিতা না হয় এবং অন্য কারো দিকে সম্পর্কিত করে তাহলে এটা কোনোভাবেই জায়েজ নয়। তো এখান থেকে বাঁচতে হবে, যদি কোনো ডকুমেন্টসে লিখে থাকেন তো সেটা পরিবর্তন করে দিন, সেটা পরিবর্তন করে দিন, না হলে পরবর্তীতে আপনার জন্য এটা এই ধরনের সমস্যা তৈরি হতে থাকবে, এটা পরিবর্তন করে দিন। অতঃপর মানুষ গিয়ে বিবাহের অনুষ্ঠানও জিজ্ঞেস করতে থাকে, এখন বিয়ে কি আসল পিতার নামে করবেন নাকি এই যিনি পালক নিয়েছেন তার নামে করা হবে। পরবর্তীতে গিয়ে মানুষ এটা এই নামও জিজ্ঞেস করা শুরু করে দেয়। তো এই জন্য শুরু থেকে এই মাসালা যেন সমাধান হয়ে যায়। তো সেই বাচ্চার প্রকৃত যে পিতা রয়েছে তার নাম লেখা হবে, আর অভিভাবকের কলামে ওনার নাম লেখা হবে। আচ্ছা, এখানে এটাও রয়েছে যে শুধু একটি বিষয় নয়, বাচ্চা যদি পালক নেওয়া হয় তো সেক্ষেত্রে পালক পিতার পরিত্যক্ত সম্পদের ব্যাপারে মাসালা থেকে যায়। অনেক সময় অন্য ভাইয়েরা বলে যে আমরা তো তোমাকে দিয়ে দিয়েছি, বাবা তো দিয়ে দিয়েছে হয়নি, আর পিতা মৃত্যুবরণ করেছে প্রকৃত পিতা, তো যে বাচ্চা পালক নিয়েছেন সেই বাচ্চাও সে সম্পত্তির হকদার, তাকে টাকা সব কিছু দিতে হবে, তাকে মাহরুম করা হবে না। যিনি পালক নিয়েছেন তার ওয়ারিস তিনি হবেন না। তাকে কিছু দিতে হলে তো তার জীবনের জন্য কিছু দিতে চাইলে গিফট হিসেবে হেবা হিসেবে তার জীবনের জন্য কিছু দিয়ে দিলেন, কিন্তু সম্পত্তির ক্ষেত্রে তার এই ধরনের অবস্থা নেই। ওসিয়ত হতে পারে কিন্তু ওয়ান থার্ডের মধ্যে ওসিয়ত জারি হয়। তো পালক নেওয়ার ক্ষেত্রে এই সমস্ত আহকামসমূহ, যে সম্পত্তির আহকাম, বিবাহের আহকাম, এভাবে অন্যান্য আহকামসমূহ, ছেলে কিংবা মেয়ে পালক নিবেন তো কমপক্ষে এই আহকামসমূহ প্রত্যেক ব্যক্তির অবশ্যই শিখা উচিত, আর এই অনুযায়ী আমলও করতে হবে, না হয় এই ক্ষেত্রে গুনাহের মধ্যে জড়িয়ে যাবে।
জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ ফারুক। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, যদি ইমামকে কোনো রাকাতে সেজদার মধ্যে পাওয়া যায় তবে কি তার রাকাত হিসেবে গণ্য হবে নাকি হবে না?
জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
ইমাম যদি নামাজের সিজদার মধ্যে থাকেন তো সেই সময় যদি কেউ জামাতে অন্তর্ভুক্ত হন তো রাকাত তো মিলবে না, রাকাত তো তিনি পাবেন যিনি রুকুর মধ্যে ইমামের সাথে যুক্ত হন। সিজদাকারী রাকাত পায় না, যদিও বা তিনি অন্তর্ভুক্ত হয়ে যাওয়া উচিত। এমন নয় যেহেতু রাকাত পাচ্ছেন না তাহলে কেন সামিল হবেন, যত তাড়াতাড়ি নামাজে যুক্ত হবেন তত সওয়াব বেশি পাবেন। তিনি সিজদায় চলে যাবেন, অতঃপর ইমামের সাথে নামাজ শুরু করবেন, কিন্তু ইমামের সাথে তার সেই রাকাত বিবেচিত হয়নি। হ্যাঁ, রুকুর মধ্যে ইমামের সাথে মিলিত হলে ভালোভাবে রুকু তিনি পেয়ে গেছেন, আর এটার উদ্দেশ্য এটা নয় যে তিনবার কিংবা একবার তসবি পাঠ করলে তখনই রুকু পাবেন, যদি রুকুতে মিলে যান এবং একবারও তসবি পড়তে না পারেন, কোনো তসবি তিনি পড়েননি, তথাপিও তার সেই রাকাত বিবেচিত হয়ে যাবে। এখন তার পদ্ধতি হচ্ছে, যখন ইমাম রুকুতে চলে গেলেন, এখন আপনি আসলেন, তো সর্বপ্রথম আপনি আল্লাহু আকবার হাত বাঁধার প্রয়োজন নেই, কারণ ইমাম রুকুর মধ্যে হাত সেখানে বাঁধবেন যেখানে কিছু পড়তে হবে। এখন আপনি আল্লাহু আকবার করলেন, তো একটি রুকনের ক্ষেত্রে এইটি অর্থাৎ সুবহান আল্লাহর সমপরিমাণ আপনি দাঁড়ালেন, ফরজ আদায় হয়েছে, অতঃপর আল্লাহু আকবার করে রুকুতে চলে যান। এখন যখনই ইমামের সাথে আপনি রুকুতে যুক্ত হলেন, অংশীদার হয়ে গেলেন রুকুর মধ্যে, আপনার রাকাত হয়ে গেছে। আর যদি এখনও আপনি রুকুর দিকে যাচ্ছেন আর ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, তখন আপনার রাকাত হয়নি। অর্থাৎ ইমামের সাথে রুকুর মধ্যে যুক্ত হওয়া এটা জরুরি, যদিও বা আপনি তিনবার কিংবা একবারও তসবির পাঠ করতে পারেননি, কিন্তু আপনি ইমামের সাথে যুক্ত হয়ে গেলেন, তো এই অবস্থায় আপনার সেই রাকাত বিবেচিত হয়ে যাবে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যারাই এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব, আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদের জন্য, ইসলামী বোনদের জন্য আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়া কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবানে কিতাব রয়েছে, নামাজের আহকাম টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। ইসলামী বোনদের জন্য, ইসলামী বোনদের নামাজ, এই উভয় কিতাব ইসলামী ভাই ইসলামী বোনদের জন্য অত্যন্ত উপকৃত একটি কিতাব। যদি অধ্যয়ন করা হয়, আলহামদুলিল্লাহ 12টি বিষয় এখানে আলোচনা এসেছে, বিশেষ করে নামাজ সম্পর্কে যে মাসলা মাসাইল এখানে আলোচনায় এসেছে, আশা রাখি আমাদের ফরজ ইলিমের অন্তর্ভুক্ত এই বিষয়টি নিয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারব এবং আমাদের নামাজ পরিশুদ্ধ হবে, সঠিক আমরা নামাজ আদায় করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো মাকতাবাতুল মদিনা থেকে আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন বা দাওয়াতে ইসলামের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করিয়ে অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি যা শিখেছি আজীবন স্মরণ রেখে এর উপর আমল করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ।
অগ্র